तो आज के भगवान श्री कृष्णचंद्र शुभ आविर्भाव तिथि से उपलक्ष्य हमारा श्रीमद भागवतम दशम स्कंद द्वितीय अध्याय थके एक श्लोक पाठ कर श्रवण करब जार भित्तिते भगवान आविर्भाव संपर्क आलोचना हबे। तो आमी एखनी किछु समय वक्तव्य राखब, आमार परे गुरु महाराज आसबेन तो उन्नी भागवत पाठ करबेन। तो ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। भगवान अपि विश्वात्मा भक्तानां अभयंकरं आविवेशं सभागेन मन आनक दुन्दुभे। भगवान अपि विश्वात्मा भक्तानां अभयंकरं आविवेशं सभागेन मन आनक दुन्दुभे। भगवान अपि विश्वात्मा भक्तानां अभयंकर आविवेशं सभागेन मन आनक दुन्दुभे। এবং ভক্তদের সমস্ত ভয় বিনাশকারী ভগবান তার সমস্ত ঐশ্বর্য সহ বসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য, বিশ্বাত্মা শব্দের অর্থ যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠতি। বিশ্বাত্মা শব্দের আর একটি অর্থ হচ্ছে সকলের একমাত্র প্রেমাস্পদ। সেই প্রেমাস্পদকে বিস্মৃত হওয়ার ফলে জীব এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে। কিন্তু কেউ যদি সৌভাগ্যক্রমে কৃষ্ণ প্রেম রূপ তার শাশ্বত চেতনাকে পুনর্জাগরিত করেন এবং বিশ্বাত্মার সঙ্গে যুক্ত হন, তাহলে তার জন্ম সার্থক হয়। তৃতীয় স্কন্ধে ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, পরাবরেশ মহৎ অংশযুক্ত অজপি জাত ভগবান। পরমেশ্বর ভগবান জন্মরহিত হলেও তার ভক্ত হৃদয়ে প্রবেশ পূর্বক একটি শিশুর মতো জন্মগ্রহণ করে আবির্ভূত হন। ভগবান মনের মধ্যেই রয়েছেন এবং তাই ভক্তের দেহ থেকে তার জন্মগ্রহণকারী আবির্ভূত হওয়া মোটেই আশ্চর্যজনক নয়। আবিবেশ শব্দটি ইঙ্গিত করে যে ভগবান বসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন। তাকে বীর্যস্খলনের মাধ্যমে জন্মগ্রহণ করতে হয় না। এটি শ্রীপাদ শ্রীধর স্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অভিমত। বৈষ্ণব তোষণীতে শ্রীল সনাতন গোস্বামী বলেছেন যে বসুদেবের চিত্তে চেতনার জাগরণ হয়েছিল। শ্রীল বীর রাঘব আচার্য বলেছেন যে বসুদেব ছিলেন একজন দেবতা এবং তার চিত্তে ভগবান চেতনার জাগরণ রূপে আবির্ভূত হয়েছিলেন। তো শ্লোকে বলা আছে যে ভগবান অপি বিশ্বাত্মা ভক্তানাং অভয়ঙ্কর। সে ভগবান যিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে উপস্থিত আছেন, সমস্ত জীবের পরমাত্মা যিনি হচ্ছেন সবসময় তার ভক্তদের সমস্ত ভয়ের কারণের বিনাশকারী। ভক্তানাং অভয়ঙ্কর, পরিবল ইংলিশ ক্লাস আপস্টেয়ার ইহা বাংলা ক্লাস ইয়ার, ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা? হ্যাঁ, আবিবেবাংশ ভাগে না মন আনকদুন্দুবি, আনকদুন্দুবি হচ্ছে বসুদেবের আর একটি নাম হচ্ছে আনকদুন্দুবি, ভগবানের পিতামাতা বসুদেব আর দেবকী। বলা আছে বসুদেব, যেখানে দেব মানে ভগবান বাস করেন তাকে বলে বসুদেব। তো বসুদেব শব্দের অর্থ ভাগবত বর্ণনা করা আছে যে সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং, বসুদেব শব্দের মানে বিশুদ্ধ সত্য। এখানে বিশ্বজিৎ নেই, বিশ্বজিৎ আছে ওখানে, তো আছে অপারেটর আছে, আছে তো বিশ্বজিৎ বল, এটা আমাকে জোরে বলতে হচ্ছে আমাকে। তো বসুদেব মানে শুদ্ধ সত্য। এইখানে প্রত্যেকের জীবে হৃদয়ে ভগবান রয়েছেন, কিন্তু ভগবান থাকলেও ভগবান প্রকাশিত হন না। কেন প্রকাশিত হন না? না, যেহেতু আমাদের হৃদয়ের চেতনা সত্যগুণ রজগুণ তমগুণ দিয়ে আচ্ছন্ন আছে, যখন আমাদের হৃদয়ের চেতনা সত্যগুণ রজগুণ তমগুণ থেকে মুক্ত হয়ে যাবে, আমরা শুদ্ধ স্তরে উপনীত হব, তখন আমাদের হৃদয়ে যে ভগবান রয়েছেন তিনিও আবির্ভূত হবেন। বসুদেব শব্দের অর্থ আছে যেখানে ভগবান আবির্ভূত হন, যেখানে ভগবান অবস্থান করেন। তো ভগবানের এই আবির্ভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। সেজন্য বলা হয়েছে যে জন্ম কর্ম চমে দিব্যম এবং জবিত তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি সে অর্জুন। জন্ম কর্ম চমে দিব্য, আমরা জন্ম, আমাদের জন্ম হচ্ছে আর ভগবানের জন্ম হচ্ছে। তাই সাধারণ মানুষ বিমোহিত হয়ে এটা দেখে, তাই ভগবান বলেছেন অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিতম পরম ভাব মজানত মমভূত মহেশ্বর। যে মূঢ় ব্যক্তি অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিতম, আমি যখন এই মনুষ্য রূপ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হই, মূঢ় মূর্খ মানুষ তারা আমাকে বুঝতে পারে না, তারা উপহাস করে, তারা সাধারণ মানুষ বলে মনে করে। কেন না? তারা ভগবানের পরম ভাবম অজানত, ভগবানের দিব্য ভাব। যে জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম আর কর্ম দিব্য, এটা সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষ বুঝে না কি, বড় বড় জ্ঞানীরাও বুঝতে পারে না, যোগীরাও বুঝতে পারে না, আর জ্ঞানীরা যোগীরা বুঝতে পারবেও না। কেন? ভগবানের সাকার স্বরূপ জ্ঞানীদের যোগীদের বুঝার ব্যাপার নয়, শুধু ভক্তদের জন্য, ভক্তদের ভক্তরাই বুঝতে পারবে। ভগবানের যে বিভিন্ন স্বরূপ রয়েছে, এই বিভিন্ন স্বরূপের মধ্যে ভগবানের এই সাকার স্বরূপ, এটা বিশেষ করে ভক্তদের জন্যই রাখা হয়েছে। যে পর্যন্ত জীবের চক্ষু প্রেম অঞ্জনের দ্বারা রঞ্জিত না হবে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়ে সে বিলোকয়ন্তি, প্রেমরূপক অঞ্জনের দ্বারা যখন চক্ষু রঞ্জিত হবে, তারাই সেই ভক্তি দিয়ে ভগবানকে দেখতে পারবে। তাই বলা হচ্ছে ভক্তমাং অভিজানাতি, সাধারণ মানুষ কর্মী জ্ঞানী যোগী তারা বুঝতে পারবে না। তাই এখানে এই ভগবানের যে আবির্ভাব, এটা একটা অত্যন্ত মোহ সৃষ্টিকারী লীলা ভগবানের আবির্ভাব। তো সেই জন্য ভগবান, বিশেষ করে বৈদিক সাহিত্যে ভগবানকে অজ বলে বর্ণনা করা হচ্ছে, যে ভগবানের কোনো জন্ম নেই। তাই কৃষ্ণরূপে রাম রূপে ভগবান, বামন রূপে যখন ভগবান জন্ম হচ্ছেন, তখন সাধারণ মানুষ বা মায়াবাদী যারা রয়েছে তারা বুঝতে না পারে ভগবানের এই স্বরূপকে মায়ারূপ বলে বলে। কিন্তু ভগবানের কার্যকলাপ, তার জন্ম হচ্ছে দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম। এখন লোকেরা প্রশ্ন করে দিব্য মানে কি, মানে অলৌকিক, দিব্য অলৌকিক চিন্ময়। কি করে আমরা সাধারণ মানুষকে বুঝতে পারব যে জন্ম কর্ম চমে দিব্যম? তো দিব্য বলে কি বুঝায়? জন্মকর্ম চমে দিব্য, ভগবানের জন্মকর্ম দিব্য, তোমার সবাই শুনেছ কথা? হ্যাঁ, তো কি দিব্য মানে কি? হ্যাঁ, অপ্রাকৃত, দিব্য মানে অপ্রাকৃত। অপ্রাকৃত মানে কি? যা প্রাকৃত নয়, নাকি যা প্রাকৃত নয় মানে কি? কি বলছে? চিন্ময়। চিন্ময় মানে কি? কি চিন্ময় মানে কি? অপ্রকৃত মানে কি? কি তা জড় জগতের নয়। তা জড় জগতের নয় মানে এটা কি? কোনটা জড় জগতের? কোন জিনিসটা জড় জগতের, কোনটা জড় জগতের নয়? হ্যাঁ, কি কি কে জানে? জন্মকর্ম চমে দিব্য মানে কি? হ্যাঁ, দৈবিক, বল স্কুল প্রিচিং। হ্যাঁ, কর্মবন্ধনের বাইরে কি বলছে? কোন হাত দিব্য মানে ত্রিগুণাতীত, যে সত্যগুণ রজগুণ তমগুণ আমাদের জন্মকর্ম এই তিনটে গুণের দ্বারা পরিচালিত হয়। কিন্তু ভগবানের জন্মকর্ম যেপর শুদ্ধ সত্য এই তিনটে গুণের দ্বারা পরিচালিত হয় না। এই সরল সত্যকে যে বুঝতে পারবে সেই ভগবানের জন্ম সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ, সরল সত্য যে ভগবানের জন্মকর্ম, সেই জন্য ভগবান বলছেন জন্মকর্ম চমে দিব্যম। পরম ব্রহ্ম এখানে বলছে ভগবান অপি বিশ্বাত্মা, ভগবান যিনি সমস্ত জীবের পরমাত্মা। এখানে একটি শ্লোক ইদ্ধৃতকের প্রভুপাদ তার তাৎপর্য বলছেন যে পরাবরেশ মহৎ অংশযুক্ত অজ অপি জাত ভগবান, তিনি অজ, অজেরও জন্ম হয়। অজ মানে কি? যার জন্ম নেই। বলেছে অজ অপি জাত ভগবান, যে পরম ব্রহ্মের জন্ম নেই তবুও সে জন্ম হচ্ছে। সে কথা ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলছেন, অজ অপি সন অবয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতি সং অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। তো সে অজ হলেও সে ভগবান আবির্ভূত হন এই জগতে কিভাবে? না সম্ভবামি আত্মমায়া, তার স্বরূপ শক্তি তাকে প্রকাশ করায়। যে কোনো ভাবে ভগবান এই জগতে আবির্ভূত হন না, আমাদের স্বরূপ শক্তি দ্বারা আমরা প্রকাশিত হচ্ছে না। ভগবান যেরকম বলা হচ্ছে নহং প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃতম, যে আমি সবার কাছে প্রকাশিত হই না, আমাকে যোগময়া আবৃত করে রেখেছে। তাহলে তাকে প্রকাশিত হবে কি করে? না যখন সম্ভব আমি আত্মমায়া, যোগমায়া বা আত্মমায়া, যে আত্মমায়া সে পর্দাকে যখন সে অনাবৃত করবে, তাই বলা আছে পুমান অপাবৃত, সেই পরম ব্রহ্ম পরম পুরুষকে যে অনাবৃত করে সেই যোগমায়া শক্তির দ্বারা তিনি আবির্ভূত হচ্ছেন। তাই বলা আছে যোগমায়া চিত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্তগণের গুঢ়ধন প্রকট কৈল নিত্য লীলা হইতে। এই শ্লোকের মাধ্যমে চৈতন্য চৈতন্যমৃতে সুস্পষ্ট বর্ণনা করা আছে ভগবানের এই জগতে জন্ম অবশ্যই আমাদের মতন পূর্ব কর্মফলের দরুন হচ্ছে না, অবশ্যই তার জন্ম আমাদের মতন তিনটে গুণের প্রভাবের দ্বারা হচ্ছে না, এমনকি যেটাকে জ্ঞানীরা মনে করে যে পরমব্রহ্ম মূলে নিরাকার, সত্যগুণের আশ্রয় নিয়ে তিনি এই সাকার স্বরূপ গ্রহণ করছেন তাও নয়। বলা আছে প্রকট কইল নিত্য লীলা হইতে, ভগবানের দুটো লীলা আছে, এটা প্রকট লীলা, এটা অপ্রকট লীলা। অপ্রকট লীলা ভগবানের অপ্রকট লীলা অর্থাৎ যে লীলা সাধারণ মানুষের গোচরীভূত হয় না, যে লীলা অনাদিকাল থেকে ভগবানের নিত্যধাম গোলাক বৃন্দাবনে চলে আসছে তাকে বলে অপ্রকট লীলা। আর সেই অপ্রকট লীলা ভগবানের করুণার দরুন যখন তিনি জীবের প্রতি দয়া করবেন, সম্ভব আমি আত্মমায়া, আত্মমায়া মানে কি নিজের জীবের প্রতি করুণার করুণাবশত জীবের দুঃখ দেখে তখন ভগবানের মন খুব ব্যাকুলিত হবে, সেটা হলো আত্মমায়া। তখন সম্ভব আমি আত্মমায়া মানে সজ্ঞানে, আমরা যখন জন্মলাভ করি আমাদের কোনো জ্ঞান থাকে না, শিশু যখন মাতৃগর্ভে জন্মলাভ করে তার কোনো জ্ঞান থাকে না, ভগবান যখন জন্ম হবে সম্পূর্ণ জ্ঞান থাকবে আর জ্ঞান দান করবে। কৃষ্ণ যখন দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ রূপ ধারণ করে, তো কত সুন্দর রূপ রয়েছে তার, তো সেই রূপে তিনি আবির্ভূত হবেন। তো সে তার আবির্ভূতটি কিরকম না, প্রকট কইল নিত্য লীলা হইতে, তার যে ভগবানের নিত্য লীলা চলছে গোলক বৃন্দাবনে সেই নিত্য লীলা যখন এই জগত দিন প্রকাশিত করেন তাকে বলে প্রকট লীলা। আর সেই রূপটি কার জিনিস না, এই রূপ রতন ভক্তগণের গুঢ় ধন, এই ভগবানের সাকার স্বরূপ এটা ভক্তদের অত্যন্ত গুঢ় গুপ্ত ধন, তা সবার কাছে প্রকাশিত হয় না, কিন্তু যোগমায়া তার সেরকম শক্তি রয়েছে, তার শক্তি লোকে দেখাইতে, তার শক্তিকে এই জগতে প্রকাশ করবার জন্য ভগবান কি করছেন না, সেই নিত্যলীলা থেকে তার সেই স্বরূপকে প্রকাশ করছেন। এই যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, যে বিশুদ্ধ সত্যের কথা আমি বলছিলাম রজগুণ তমগুণ সত্যগুণ, তার ঊর্ধ্বে তার অতীত বিশুদ্ধ সত্য, তার প্রভাবে এই জড় জগতে কি হচ্ছে না, ভগবান প্রকাশিত হচ্ছেন। তো এই ভগবান সেই সেই জন্য ভগবানের জন্ম সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। এই জগতে মানুষ ভগবানের জন্ম সম্পর্কে জানে না, তাই তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়। আর কি করে যে কৃষ্ণ ভগবান সেটা তার সম্পূর্ণ বিমোহিত হয়। তাই আমাদের আচার্যরা এ সমস্ত তত্ত্ব সুন্দরভাবে বর্ণনা করছেন, ভগবান কিভাবে আবির্ভূত হন, ভগবানের আবির্ভাব মানে কি বুঝায়, যে একটা মানুষ জন্ম হচ্ছে ভগবান জন্ম হচ্ছেন, যদি আমরা দুটো লাইন করে প্যারালাল দেখব তাহলে কত পার্থক্য, ভগবান জন্ম হচ্ছেন একটা মানুষ শিশু জন্ম হয় প্রভুপাদ বলছেন তার মাথায় কোনো চুল থাকে না, ভগবান আবির্ভূত হয়েছেন সুন্দর চুল কুণ্ডল সব ধারণ করে, কোনো শিশু কোনোদিন জন্ম হয়, হ্যাঁ তো ভগবান যখন জন্ম হয়েছেন এইরকম এই রূপ ধারণ করে জন্ম হয়েছেন। ভগবানের জন্ম ত্রিগুণের প্রভাব হয় না, মানুষের জন্ম ত্রিগুণের প্রভাব হয়, ভগবানের জন্ম পূর্ব কর্মফলের দ্বারা হয় না, জীবের জন্ম পূর্ব কর্মফলের দ্বারা হয়, ভগবানের আবির্ভাব যোগমায়া করায়, জীবের আবির্ভাব বা জন্ম মহামায়া করায়। সেইভাবে ভগবানের জন্ম জীবের জন্মের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই পার্থক্য জেনে আমাদের কি করতে হবে না, ভগবানের জন্মকর্ম চমে দিব্য এই ভাবটি আমাদেরকে জানতে হবে। তো ভগবানের আবির্ভাব কি, তো ভগবান কেন আবির্ভূত হন, আমি প্রতিবছর এই বিষয়টি আলোচনা করি, তো আমি যার লেকচার বিভিন্ন কথা বছর বলি, একটা বই লিখেছি শ্রীকৃষ্ণ আবির্ভাব রহস্য, একদিনে সব তো বর্ণনা করা যাবে না, আপনার বই সংগ্রহ করলে ভগবান আবির্ভাব মানে কি বুঝায়, কেন আবির্ভূত হন, কখন আবির্ভূত হন, কোন জায়গায় আবির্ভূত হন, এই সব কিছু আমাদের আচার্যরা নানা শাস্ত্র বিচারণায়ক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক নানা শাস্ত্র পর্যালোচনা করে তারা আমাদের কাছে তুলে ধরেছেন। যেগুলা শুনলে আমাদের মনের বিভিন্ন প্রকার ভ্রান্তি দূর হবে, বিভিন্ন প্রকার ভ্রান্তি দূর হবে মানে আমরা হয়তো মনে করেছি ভগবান কেন আবির্ভূত হন, কিন্তু আমরা যদি বই পড়ব তাহলে বুঝতে পারবো যে আসল আমি যেটা মনে করেছিলাম সেটা ভগবানের আবির্ভাবের আসল কারণ নয়। তো বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, যেহেতু সংক্ষিপ্ত সময় তো আমি একটা বিষয়ের উপর বেশি প্রাধান্য দেব, তো একটা বিষয় সবাই জেনে যেতে পারে এখান থেকে ভালো হয়। তো সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের হেতু, ভগবানের আবির্ভাবের কারণ কি। তো যখন আমরা ভগবানের আবির্ভাবের কারণ বলব এই প্রশ্নটাই অযৌক্তিক হবে। ভগবানের আবির্ভাবের কারণ কি আমাকে বলুন তো, এই প্রশ্নটাই যুক্তিযুক্ত হবে না। কেন যুক্তিযুক্ত হবে না? এই জন্য যে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণ, যে অনাদি রাদি যে সব কিছুর আদি, যার কোনো আদি নেই, যে সমস্ত কারণের কারণ। আমি যে তা প্রসঙ্গে এটা প্রশ্ন উত্থাপন করি ভগবানের আবির্ভাবের কারণটা কি বলুন তো, এই প্রশ্নটাই অযৌক্তিক প্রশ্ন হবে, এটা যুক্তিযুক্ত প্রশ্ন হবে না। যদিও এই ভিত্তিতে এই প্রশ্ন যুক্তিযুক্ত নয়, তবুও বৈদিক সাহিত্যে শাস্ত্রে ভগবানের আবির্ভাবের বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। তো ভগবানের আবির্ভাবের বিভিন্ন কারণের কথা পর্যালোচনা করে তো আসল কারণ কি হতে পারে, যেই কারণটা যুক্তিযুক্ত হবে, এই কথার সঙ্গে মিল হবে। ভগবান সর্বকারণের কারণ, তার আবির্ভাবের কোনো কারণ থাকতে পারে না। তখন এইরকম একটা কারণ আমাদেরকে খুঁজে, হেতু কারণ খুঁজে বাহির করতে হবে যে কথাটা এর সঙ্গে মিল হবে। তো সেই কথা পর্যালোচনা করে এখানে আলোচনা করা হয়েছে, যে কথা ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে আমি কেন আবির্ভূত হই, পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি বলছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই, কেন অবতীর্ণ হয় না, তিনটে কারণ দেখিয়েছেন, পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। কিন্তু আমাদের আচার্যের ব্যাখ্যা করে বলছেন যে ভগবানের যে কোনো অবতার, কৃষ্ণকে বাদ দেন, এখন কৃষ্ণ অবতারের কারণ আমরা আলোচনাই করছি না, আমরা আলোচনা করছি ভগবান কৃষ্ণের অবতারের অবতীর্ণ হওয়ার কারণ। তো অবতারের অবতীর্ণ হওয়ার কারণ তিনটে দেখানো হচ্ছে, পরিত্রাণে সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো আমাদের আচার্য বলছেন এই তিনটে কারণের কোন কারণটাই ভগবান এই ধরাধামে আসার আসল কারণ হতে পারে না। কেননা দুষ্কৃতকারী অসুরদেরকে বধ করবার জন্য ভগবানকে আসতে হয় না, এটা একটা যুক্তিযুক্ত হলো নাকি, যে ভগবানের ইক্ষণে তার ইচ্ছা মাত্রেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভস্মীভূত হয়ে যেতে পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিনাশ হতে পারে। তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, যার ইচ্ছা মাত্রেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সংহার হবে তাকে কি সেই বৈকুণ্ঠ থেকে আসতে হবে এখানে যুদ্ধ করে অসুরকে বধ করার জন্য? এটা যুক্তিযুক্ত হয়? এটা যুক্তিযুক্ত কথা নয় যে ভগবান এখানে আসছেন বিনাশায় দুষ্কৃতাং, এটা আসল কারণ হতে পারে না। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে কি না, পরিত্রাণে সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য। তো সাধু মানে কি, যে পরিত্রাণ হয়েছে আর তাকে পরিত্রাণ করা কি লাগে, তো সাধুর কি সমস্যা? ভগবান এই জগতে ধরাধামে অবতীর্ণ হচ্ছেন সাধুদেরকে কি প্রকারের দুঃখ থেকে পরিত্রাণ করবার জন্য, সেটা বিচার করে দেখতে হবে। আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে স্থাপন করবে। ধর্ম স্থাপন করবার জন্য যুগ যুগ ধরে আচার্যরা আসছেন, তো আচার্যের মাধ্যমে ভগবান ধর্ম স্থাপন করতে পারেন। তো ভগবানকে কেন আসতে হয়? তো ভগবান পুরাণে বর্ণনা করা হচ্ছে যে ভগবানকে আসার কারণ, পদ্মপুরাণে বলছেন ভগবান যে আমি আসলে আসি এই অসুরদেরকে বিনাশ করার জন্য নয়, সেটা আমার আসল কাজ নয়, ওরা আমার মাথার বড় চিন্তার বিষয় নয়। আমার মাথার চিন্তার বিষয় কি না? আমার ভক্ত। আমি আসি আমি ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। মত ভক্ত বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া। আমি ধরাধামে এসে বিভিন্ন লীলা বিলাস করি আমার ভক্তকে আনন্দ প্রদান করবার জন্য। এই জীবের প্রতি অনুগ্রহ করে, অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া দশ্রুত তৎপর ভাবে। এই জীবের প্রতি কৃপা করে, অনুগ্রহ করে আমি আসি যে আমার লীলার কথা শ্রবণ করলে, ভজতে তাদৃশ ক্রীড়া যৎশ্রুত তৎপর ভাবে, যার কথা শ্রবণ করে সে আমার প্রতি আকৃষ্ট হবে, ভগবান প্রতি আকৃষ্ট হবে। তবে ভগবানের আর একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, যে সম্পর্কে কুন্তী দেবী তার প্রার্থনায় বলছেন, তথা পরমহংসানাং মুনিনাং অমলাত্মনাং ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্চমে স্ত্রী। কৃষ্ণকে প্রার্থনা করে বলছেন যে আমি একটি সাধারণ নারী, আমি আপনাকে কি করে বুঝতে পারি? তথা পরমহংসানাং মুনিনাং অমলাত্মনাং, আপনি সেই মুনিদের মহান দার্শনিক এবং অমল আত্মা, তাদেরকে ভক্তিযোগ বিধানার্থম ভক্তিযোগ প্রদান করবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তা আমি আপনাকে কি করে বুঝতে পারি? এইরকম করে কুন্তী দেবীর প্রার্থনায় আমরা দেখতে পারছি যে কুন্তী দেবী বলছেন চারটে শ্লোকে, হে কৃষ্ণ আপনি কেন অবতীর্ণ হয়েছেন? আপনার অবতীর্ণ সম্পর্কে বিভিন্ন লোকেরা কি ভিন্ন ভিন্ন মতবাদ পোষণ করে থাকেন? তিনি বলছেন কেচিৎ আহুর অজজাতম, কেউ কেউ বলছে যে অজজাতম, সে অজন্মা ভগবান তিনি জন্ম নিয়েছেন। পুণ্য শ্লোক সকৃতয়ে যদ প্রিয়স্য মানবে মলেস্য এব চন্দনম, কেউ কেউ বলেন যে পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছেন, এ একটা কারণ কুন্তী দেবী বলছেন। কেউ কেউ বলছেন তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুদের আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হয়েও যদুবংশে জন্মগ্রহণ করেছ, ঠিক যেভাবে মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, ঠিক সেই রকম তুমি যদুদের শ্রেষ্ঠতা অভিবৃদ্ধি করবার জন্য এই জগতে জন্ম হয়েছ। কেচিৎ আহুর অজম জাতম, কে কেউ বলে অজন্মা অজ এইভাবে জন্ম হয়েছেন। অপরে বসুদেবস দেবক্যাং, অপর অন্যরা কেউ কেউ বলে বসুদেবস দেবক্যাং যাচিত হই ভাগ্য, অন্য কেউ কেউ বলছেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে যাচনা করেছিল, মানে যাচজ্ঞা করেছিল, প্রার্থনা করেছিল। প্রার্থনা করেছিল কিসের জন্য? না তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করার জন্য। এই বসুদেব দেবকীকে তুমি কথা দিয়েছিল, তাই নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য, দেব বিদ্বেষে অসুরদের সংহার করার জন্য তুমি জন্ম হয়েছ। অন্য কেউ কেউ লোক এরকম বলে। আর অন্যরা কিছু বলে, কি বলে না? অন্যরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবীর অতি ভারে ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায়। এই ধরাধাম ধরিত্রী যখন অসুরদের দ্বারা আক্রান্ত হয় সে তখন ব্রহ্মাকে জানায়। তো ব্রহ্মা গিয়ে ক্ষীরসাগরের তীরে তপস্যা করে, ভগবান বিষ্ণুকে ধ্যান করেন, তাই বলছেন যে তোমার কাছে প্রার্থনা করেন, তাই পৃথিবীর ভার হরণ করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। মানে ভিন্ন ভিন্ন লোক কি কি ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন কুন্তিদেবী সেটা তুলে ধরছেন। আবার অন্যরা কি বলেন, আর অন্য আরো অনেক বলেন যে অবিদ্যাজনিত কাম ও কর্মের বন্ধনে আবদ্ধ জড় জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা যাতে ভক্তিযোগ সুযোগ নিয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই উদ্দেশ্যেই শ্রবণ স্মরণ অর্চনাদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। তো এইরকম আমরা দেখতে পাচ্ছি কুন্তিদেবী কয়েকটি উদ্দেশ্য বা হেতু বর্ণনা করেছেন। আমি প্রথমে বললাম ভগবদ গীতার তিনটে কারণ, যেটা কি হচ্ছে আনুষঙ্গিক কারণ, এটা ভগবানের আসল কারণ নয়। তাই এখানে বলা হচ্ছে এটা হচ্ছে পূর্বেজন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইল শাস্ত্রতে প্রচারে। শাস্ত্রতে বলছে যে ভগবান কৃষ্ণ এসেছেন ভারহরণ করবার জন্য, কিন্তু ভারহরণ করা কাজ ভগবান কৃষ্ণের নয়। তো এই তিনটে কারণ ভগবানের আসার আনুষঙ্গিক কারণ। তো ভগবান আসার মুখ্য কারণ হচ্ছে কি না, ভক্তদেরকে আনন্দ দেবে ভক্তিযোগ বিধানার্থম, কিন্তু এইসব পিছনে কি কারণ থাকতে পারে। কিন্তু আমরা প্রথমে আলোচনা করেছি তিনি সর্বকারণ কারণ, তো তার এইগুলি কারণ কি করে হবে। তো এই যুক্তিকে সামঞ্জস্য রক্ষা করবার জন্য শাস্ত্রতে বলা হয়েছে এই যা কিছু কারণ বলা হচ্ছে এর পিছনে একটা কারণ রয়েছে, সেই কারণটি হচ্ছে যে ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা, ভগবান এখানে কেন আসছেন, আত্মমায়া বিনেশস্য পরস্য দ্রষ্টুর আত্মনঃ। তো ভগবান এখানে কেন আসছেন তার আসার কারণ তাই বলা হচ্ছে পরমাত্মা রূপে সমস্ত কর্মের যিনি দ্রষ্টা তার আত্মমায়া, অর্থাৎ বদ্ধজীবের প্রতি পরম করুণার হেতু এই যে তার ইচ্ছা, তার ইচ্ছা ভগবানের ইচ্ছা ছাড়া এই জগতে আসার অন্য কোন কারণ থাকতে পারে না। তো ভগবান এখানে এসেছেন তার অন্তিম কারণটা কি না তিনি, তাহলে যে বলা সর্বকারণ কারণ এর কোনো অসামঞ্জস্য থাকলো না, তিনি সর্বকারণ কারণ তাই তিনি তার ইচ্ছা এখানে আসছেন। তো এই হচ্ছে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হওয়ার কারণ, শেষ কারণ তার ইচ্ছা। তো এখন আমরা আলোচনা করব যে ভগবান তো বহু রূপে অবতীর্ণ হচ্ছেন, সম্ভব আমি যুগে যুগে তিনি যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন। তাহলে ব্রহ্মার একদিনে এক সহস্র দিব্য যুগ, এ সহস্র দিব্য যুগ মানে সত্য তৃতীয় দ্বাপর কলি এরকম 4000 যুগ হবে। তো 4000 যুগে ভগবান 4000 বার এখানে আসবে, ভগবানের 4000 বার যুগ অবতার হবে। তো এখন প্রশ্ন করা হচ্ছে যে ভগবানের তো অনন্ত অবতার রয়েছে, অনন্ত ভগবত স্বরূপ রয়েছে, রাম আদি মূর্তি সকলা নিয়মে নতিষ্ঠা নানা অবতার অকরত ভুবনেশু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমান য গোবিন্দ আদি পুরুষং তমহং ভজামি। তো ভগবানের নানা অবতার অনন্ত অবতার রয়েছে, তো অনন্ত অবতার তার তো যুগে যুগে অবতীর্ণ হচ্ছে, তাদের অবতীর্ণের ভিন্ন কারণ আমরা আলোচনা করলাম। কিন্তু যখন ব্রহ্মার একদিনে ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ একবার অবতীর্ণ হবেন, এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তখন এই প্রশ্ন অবশ্যই আসবে যে স্বয়ং ভগবানকে এখানে আসা কি দরকার। ভগবানের যখন অনন্ত অবতার রয়েছে তাহলে সেই স্বয়ং অবতার স্বয়ং ভগবান কৃষ্ণকে আসা কি প্রয়োজন আছে, তার মানে এইরকম কোন কিছুর অপেক্ষা রয়েছে যেটা কি অন্য সমস্ত অবতারেরা এসে এই ধরাধামে সেই উদ্দেশ্য সাধন করতে পারে না, তবে না স্বয়ং ভগবান কৃষ্ণ আসবে। তো যেই কাজ এসে রাম রূপে নরসিংহ রূপে বামন রূপে যে কোনো রূপে এসে যেই কাজ সমাধান করতে পারা যায় সেই কাজ করবার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণকে আসতে হবে না, তার মানে এই অনন্ত ভগবৎ স্বরূপ এইরকম একটা কাজের অপেক্ষা রয়েছে যেটা কি অন্য কোন ভগবৎ স্বরূপ পারবে না, যার জন্য সেই স্বয়ং রূপ ভগবান তাকে এই ধরাধামে অবতীর্ণ হতে হবে। সেই রহস্য উদ্ঘাটন করা হয়েছে চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এটা আপনারা সবাই মনে রাখবেন যে ভগবানের অবতারত আসার বিভিন্ন কারণ আলোচনা করলাম, যে কৃষ্ণের অবতীর্ণের কারণটা কি, যেই কারণ অন্য কোন ভগবৎ স্বরূপের জন্য প্রযোজ্য হতে পারে না। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন যে লাগি অবতার কহি সেই মূল কারণ। আমি আগে আনুষঙ্গিক কারণের কথা বর্ণনা করেছি, এখন বলে যে লাগি অবতার কহি সেই মূল কারণ। তো তার সেই মূল কারণটি কি, সেই মূল কারণ সম্পর্কে তিনি বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোলক বৃন্দাবনে বসিয়াছেন, তো একবার উনার মনের মধ্যে এই চিন্তা এসেছে। এই চিন্তা মানে কি, আমি বলেছি ভগবান কেন অবতীর্ণ হয়, যখন তার হৃদয়ের মধ্যে করুণার প্রভাব খুব জোরে প্রবাহিত হয়, তো একটা সময় আসে ভগবান চিন্তা করছেন আমি তো যুগে যুগে জগতে অবতীর্ণ হয় জীবের কল্যাণ করি, কিন্তু আসল জীবের আসল কল্যাণ করতে পারি না, আসল কল্যাণের অভাব থেকে যায়। আমি তাকে পরিত্রাণে সাধনা করি, বিনাশেচ দুষ্কৃতাং করি, ধর্ম সংস্থাপন করি, তাদেরকে ভক্তি যোগ দেই, তাদেরকে বৈকুণ্ঠে পাঠাই, সব কিছু করি, তা সত্ত্বেও আমি জীবের একটা কল্যাণের অভাব রেখে দিয়ে আসি। সে কল্যাণের অভাবটা কি তিনি চিন্তা করছেন, এই জগতে যুগে যুগে অবতীর্ণ হয় যে আমি ভক্তি দিচ্ছি, কিন্তু ভক্তিটি কিরকম ভক্তি, না ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, আমি গিয়ে ঐশ্বর্য মিশ্র ভক্তি দিয়েছি। আমি যে যুগে যুগে অবতীর্ণ হয়ে মানুষ আমাকে ভগবান বলে পূজা করে, আমি কত মহান ও কত শ্রেষ্ঠ, এই ঐশ্বর্য ভক্তি দেই, ঐশ্বর্য জ্ঞানের দ্বারা সারা জগতের মানুষ তাদের ভক্তি মিশ্র ভক্তি রয়েছে, কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীতি। যখন কার ভক্তি বা প্রেম এই ঐশ্বর্য ভাবাপন্ন হয় তাদের প্রেম শিথিল হয়ে যায়, নরম হয়ে যায়, কার প্রতি যে গৌরব বুদ্ধি থাকে ও কত মহান কত শ্রেষ্ঠ, তখন আমার মনটা ভয় এসে যায়, সে মন দিয়ে হৃদয় ঢালা প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। তাই ভগবান বুঝতে পেরেছেন এই জগতের মানুষ আমাকে যে ভক্তি করছে, আমাকে বিরাট বড় বলে মনে করছে, এই যে ঐশ্বর্য জ্ঞান, এই ঐশ্বর্য জ্ঞানের দরুন তার প্রেম আমার প্রতি শিথিল হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীতি, আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, আমি যুগ যুগ ধরে যে অবতীর্ণ হচ্ছি মানুষ আমাকে ভগবান বলে মনে করে, নিজেকে হীন নিকৃষ্ট বলে মনে করছে, তার এই প্রকার যে প্রেম, এই প্রকার যে ভক্তি, যেই প্রেমে ভক্ত আমাকে শ্রেষ্ঠ মনে করে নিজেকে হীন বলে মনে করে, তার প্রেমে বস আমি নাহাই অধীন, তার প্রেমের আমি বশীভূত হতে পারি না। এটা খুব গুরুত্বপূর্ণ আর গাম্ভীর্যপূর্ণ উদ্দেশ্য যেনে ভগবান কৃষ্ণ এখানে এসেছেন। এটা সচরাচর শাস্ত্রে দেখা খুব মুশকিল, কিন্তু আমাদের আচার্যরা সেই দধিকে মন্থন করে মাখন বাহির করবার মতন এটাকে তারা বাহির করেছেন। তো কৃষ্ণ চিন্তা করছেন আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বস আমি না হই অধীন, তার প্রেমে আমি অধীন বশীভূত হই না। আমে কত যে যে ভক্ত ভজে যেই ভাবে, তবে শেষে ভাবে ভজি এমর স্বভাবে, আমার এটা স্বভাব, আমাকে যেই ভক্ত যেভাবে ভজনা করবে আমি তাকে সেইভাবে প্রতিদান দিব, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি হম, আমাকে যে যেভাবে প্রপত্তি করবে আমি তাকে তার প্রতিদান রূপ দেব। তো তাই তিনি চিন্তা করছেন যে কি প্রকারের প্রেম, কি প্রকারের ভক্তি এই জগৎবাসীর জন্য সব থেকে শ্রেষ্ঠ কল্যাণকর হবে, আর কি প্রকারের প্রেম ভক্তি আমি দান করব যেটাকে আমাকে বহুত আনন্দ দেবে। তো তিনি চিন্তা করে দেখছেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। আমি কি প্রকারে প্রেমের অধীন হতে পারি? যেই প্রেমের দ্বারা ভক্ত আমাকে মনে করবে, এ আমার পুত্র, এ আমার সখা, এ আমার প্রাণপতি, এইভাবে যে আমার শুদ্ধ ভক্তি করবে। আমি আগে বলেছি দুই প্রকারের ভক্তি আছে, এটা মদীয়তা ভক্তি, এটা তদীয়তা ভক্তি। তদীয়তা ভক্তি মানে কি? যখন আমরা ভগবানকে বলে ভগবান আমি আপনার, তদীয়তা ভক্তি। কিন্তু ভগবান বলছে এতে আমার আনন্দ হয় না। যখন ভক্ত মনে করে তুমি আমার, তখন আমার বেশি আনন্দ হয়। তাই তিনি এখানে বলছেন আপনাকে বড় মানে আমারে সমহীন। আমাকে যখন ভক্ত তার সঙ্গে সমান বা তার থেকে নিকৃষ্ট মনে করবে, তাতে সেইভাবে হই আমি তাহার অধীন, তার ভাব অনুসারে আমাকে তার অধীন হতে পারে। আর আমার আনন্দ আসে কোথায়? না মাতা মরে পুত্র হবে করে না বন্ধন, অতি হীন জ্ঞানে করে লালন পালন। ভগবানের আনন্দ হয় না আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কর্তা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে আমি মায়ার রূপে বেঁধে রেখেছি, আমি সবাইকে নিয়ন্ত্রণ করেছি, কত বড়, এই নিয়ে ভগবানের আনন্দ হয় না। ভগবানের আনন্দ হয় কিভাবে? না তাকে যখন তার মা বাঁধে, সারা জগৎকে বন্ধনে রেখে তার আনন্দ হয় না। তার আনন্দ হয় কখন? না মাতা মরে পুত্র হবে করে না বন্ধন, অতি হীন জ্ঞানে করে লালন পালন, তাতে আমার বেশি আনন্দ। আর আমার আনন্দ কিসেতে? না সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, সখা যখন খেলায় হেরে যাবে কৃষ্ণ তখন তার ঘাড়ে উঠবে, তখন গোপাল বালকেরা বলবেন তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি কোন রাজার ছেলে, তুমি আমার মতন, আমিও তোমার ঘাড়ে উঠব। তখন আমার সখা এইরকম বলবে, আমার খুব আনন্দ লাগে। সমস্ত মুনি ঋষি দেবতারা বড় বড় ব্রাহ্মণরা বেদের মন্ত্র পাঠ করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ভগবান বলছে এই বেদ মন্ত্র পাঠে আমার ততটা আনন্দ হয় না। যতটা আনন্দ আমার হয় কখন? না প্রিয়া যদি মান করে করে ভর্ষণ, মানে প্রিয়া ব্রজগোপিকার অভিমান করে, রাধারানী অভিমান করে, যখন কৃষ্ণকে ভর্ষণা করে, গালি দিয়ে, কৃষ্ণ বলছে এই গালি আমার কানে ভালো সুরসুরি দেয়, আমার খুব ভালো লাগে। প্রিয়া যদি মান করে করে ভর্ষণ, বেদস্তুতি হইতে হরে এই মোর মন, বেদস্তুতি থেকেও আমার মন আরো বেশি আনন্দ পায়। তো এই জন্য এই শুদ্ধ ভক্তি লয়া করিম অবতার করিব বিবিধ অদ্ভুত বিহার। ভগবান এই যে সংকল্প গোলক বৃন্দাবন এই যে সংকল্প করছেন যে এই শুদ্ধ ভক্তি, এটা বিশেষ ভক্তি দর্জন এসেছেন, যেই ভক্তি অন্য অবতার দিতে পারে না। করিব বিবিধ অদ্ভুত, অদ্ভুত শব্দের মানে কি? অদ্ভুত শব্দের মানে কি? না যে জিনিস পূর্বে কোনোদিন আমাদের অনুভব হয় না, এইরকম একটা অনুভব আমি জীবকে দিব যারা কোনোদিন সেরকম অনুভব করি না। আর সেই অনুভবটা কি রকম, সেই লীলাটি কি রকম? আমি এইরকম লীলা করব যে করিব বিবিধ অদ্ভুত বিহার, বৈকুণ্ঠাদি নাহি যে যে লীলার প্রচার, আমি ধরাধামে গিয়ে এরকম লীলা করব, বৈকুণ্ঠেও সে লীলা নেই, এমনি গোলক বৃন্দাবনেও সে লীলা নেই, বৈকুণ্ঠাদে নাহি যে যে লীলার প্রচার। আর সে লীলা কিরকম লীলা হবে? না শেষে লীলা করিব যাতে মোর চমৎকার, এটা খুব ইন্টারেস্টিং, যে আমারও চমৎকার মানে কৃষ্ণেরও চমৎকার হবে, মানে কৃষ্ণ এটা লীলা এখানে করতে এসেছেন, যে লীলা হয়তো গোলক বৃন্দাবনে হয় না, আমি এইরকম একটা অদ্ভুত লীলা করতে সেখানে যাব। মো বিষয়ে গোপীগণে উপপতি ভাব, যোগমায়া করিবে ক আপন প্রভাব, আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপে গুণে দুহার নিত্য হরে মন। তো এইরকম ভগবান কৃষ্ণ এখানে আসবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তো সেই বিশেষ একথা বর্ণনা করে কৃষ্ণদাসকে ব্রজ গোস্বামী বলছেন এখন গুরু মহারাজ এসে যাবে। তাই আমি সংক্ষেপে বলছি দুটো কারণ এটা বর্ণনা করে আমি কেন আসছি, না প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আর রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। দুটো কারণ, একটা কারণ যেটা ভগবান কৃষ্ণ তখন বর্ণনা করলেন যে প্রেমরস নির্যাস, প্রেম প্রেমের সার বস্তু কি, সেই আনন্দকে উপভোগ করবার জন্য ভগবান এখানে এসেছেন। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, এই একটা কারণ। আরেকটি কারণ, এই প্রেমরস নির্দেশ যখন আপনারা শুনছেন তখন বুঝবেন আগে যতগুলো আমি বর্ণনা করলাম কি রকম প্রেম, এই ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যেই প্রেম, যেই প্রেমে ভক্ত ভগবানকে ভগবান বলে বুঝতে পারবে না, সেই প্রেম, ওই প্রেমটা যুগে যুগে দেওয়া হয় না। যুগে যুগে ভক্তি দেওয়া হয়েছে, যুগে যুগে প্রেম দেওয়া হয়েছে। বেদে ভক্তির কথা বলা আছে, ভক্তি দিয়ে ভগবানকে জানতে পারবে, ভক্তি হি এনম দর্শয়তি। কিন্তু কৃষ্ণ এসছেন ভক্তি দেওয়ার জন্য, সে ভক্তি দিয়ে ভগবানকে ভগবান বলে জানতে পারবে না। ওই যে প্রেমের নির্যাস রস, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, এই একটা কারণ। আরেকটি কারণ কি না, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রাগমার্গের ভক্তি, হ্যাঁ বৈদি ভক্তি নয়, শাস্ত্রের ভয়তে ভগবানকে আমরা ভক্তি করব। শাস্ত্রে বলা হয়েছে যে তুমি না খেয়ে ভগবানকে নিবেদন না করে খেলে মুঠো মুঠো পাপ খাবে, তো আমরা ভালো মন্দ রান্না করেছি তুমি খেতে যাব। তো গীতার শ্লোক মনে পড়ে গেছে, ভগবানকে নিবেদন না করি তাহলে পাপ খাব, ও ঠিক আছে তাহলে ভগবানকে নিবেদন করি, আমরা এই এই জন্য নিবেদন করি। কিন্তু এটা এই প্রেমে ভগবানকে বাঁধা যায় না। ব্রজবাসীরা যেরকম প্রেম, তাদের যেরকম প্রেম ছিল, অত ভালোবাসা ছিল। এই জন্য সনাতন গোস্বামী তিনি মথুরা ভিক্ষা করতে গিয়েছেন, চোবে পরিবারে মদন গোপাল সাক্ষাৎ তার পরিবার থাকতেন, তার ছেলের সঙ্গে খেলাধুলা করতেন, মদন গোপাল বিগ্রহ ছিল সেখানে, তো ছেলের সঙ্গে খাওয়া দাওয়া করতেন মদন গোপাল, সনাতন গোস্বামী দেখেছেন। একদিন গিয়ে দেখছেন ওই বাড়ির যে মহিলা মাতাজি, ও কি করছে না, তাড়াহুড়া করে উঠে, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সময় হয়ে গেছে, তার ছেলে আর মদন গোপাল খাবে, তো একটি দাঁতন খেচুড়ি বানাচ্ছে, তার দাঁতন নিয়ে দাঁত মারছে, দাঁত মারছে আর মাঝে মাঝে সেটাকে আরেক দিক দিয়ে খেচুড়িটাকে এরকম গুড়াচ্ছে, কি করছে এটাকে গোলাচ্ছে এরকম ভাবে। সেদিন সনাতন গোস্বামী এসে দেখছে, সনাতন গোস্বামী জানে যে মদন গোপাল স্বয়ং এসে ছেলের সঙ্গে খেলা করে খায়। ও মাতাজি আপনি কি করছেন, হ্যাঁ আপনার ছেলের সঙ্গে মদন গোপাল খায় আর আপনি এরকম দাঁতন দিয়ে একদিকে দাঁত মারছেন, একদিকে খাচ্ছেন, রান্না করছেন, এটা তো করা ভালো নয়। সনাতন গোস্বামীকে ব্রজবাসীর খুব সম্মান করতেন, বড় বড় বাবা বলতেন। আচ্ছা বড় বাবা কি করলে ভালো, না না তুমি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ হয়ে রান্না করবে, তারপরে ভগবানকে খাওয়াবে। তখন সে বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে তাই করবো। তো তারপর দিন এসেছে সনাতন গোস্বামী, ও শুদ্ধ হয়ে স্নান টান করে রান্না করতে দেরি হয়ে গেছে, যে মদন গোপাল রেগে আগুন হয়ে গেছেন, হ্যাঁ যে এই রান্না টান্না করে শুদ্ধ হবে। তো সনাতন গোস্বামী দেখছেন তখন খাওয়া দাওয়া হয়, স্নান টান সাজাচ্ছে গুঝাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তখন সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন যে মদন গোপালের আনন্দ, যে আমরা মনে করি বৃদ্ধিমার্গে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ব্রজবাসীরা এটা বুঝতে পারে না। তারা মনে করে ছেলে আমার তাড়াতাড়ি খাবে, হ্যাঁ ওই দাঁতন দিয়ে আমি খিচুড়ি বানাবো, তাড়াতাড়ি মদন গোপালকে খাওয়াবো। এই যে শুদ্ধ প্রেম, এই শুদ্ধ প্রেমকে আমরা